বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 16ই ডিসেম্বর, পহেলা পৌষ এবং ফার্সি 25শে আজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। দৃষ্টিপাতের শুরুতেই শুনবেন হামাসকে নিশ্চিহ্ন করার অসম্ভব ইসরায়েলি অভিলাষ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহার ওফাত দিবস উপলক্ষে বিশেষ আলোচনা। তারপর প্রান্তিক আয়োজনে থাকবে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজায় হামাস যোদ্ধা ভেবে নিজেদের 3 বন্দীকে হত্যা করল ইসরায়েল। প্রতিবাদে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ, অবিলম্বে বন্দীদের মুক্ত করার দাবি। ইসরায়েল অভিমুখী আরও 2 জাহাজে হামলা করল ইয়েমেন। লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে বাধ্য হল বিশ্বের 2 বৃহৎ কোম্পানি। বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের নামে নির্বাচনের খেলা হচ্ছে বলে মন্তব্য বিএনপির। জনগণকে এই খেলায় অংশ না নেওয়ার আহ্বান। এবং ভারতীয় সংসদে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করল পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক 3 ইসরায়েলি বন্দীকে হামাস যোদ্ধা ভেবে তাদেরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এই খবর নিশ্চিত করে বলেছেন, এই ঘটনার পূর্ণ দায় স্বীকার করছে দখলদার বাহিনী। শুক্রবার সকালে উত্তর গাজার সুজাইয়া এলাকায় এই ঘটনা ঘটেছে জানিয়ে হ্যাগারি বলেছেন, ঘটনার সময় ওই এলাকায় বহু ফিলিস্তিনি যোদ্ধার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হচ্ছিল। নিজেদের গুলিতে নিহত ওই 3 ইহুদিবাদী যুবককে বেসামরিক নাগরিক হিসেবে পরিচয় দিয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও এর আগে হামাস বলেছিল তাদের হাতে আর কোনো বেসামরিক বন্দী নেই। হ্যাগারি বলেন, ওই 3 বন্দী হয়তো হামাসের হাত থেকে পালিয়ে এসেছিল অথবা হামাস যোদ্ধারা তাদেরকে ছেড়ে দিয়েছিল। এ অবস্থায় ইসরায়েলি সেনারা তাদেরকে হামাস যোদ্ধা ভেবে গুলি করে হত্যা করে। ইহুদিবাদী সেনারা গুলি করে তাদের 3 পণবন্দীকে হত্যা করার পর ইসরায়েলি রাজনীতিবিদরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ অভিযানগুলো চালানোর পরামর্শ দিয়েছেন। অন্যদিকে এ খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ইসরায়েলি শুক্রবার রাতে রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। তারা কয়েক ঘণ্টা ধরে নগরীর একটি চৌরাস্তা অবরোধ করে রাখে। এসব ইসরায়েলি বলছে, বল প্রয়োগ করে তাদের পণ্যবন্দীদের এভাবে উদ্ধার করতে গেলে সব বন্দী নিহত হবে। তারা যে কোনো উপায়ে তাদের বন্দীদের জীবিত উদ্ধার করে ইসরায়েলে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে হামাস বলে আসছে, যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করে বন্দী মুক্তির আলোচনায় বসতে হবে। কুয়েতের আমির মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতের আমির নওয়াফ আহমদ জাবির আসাবা আজ 86 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ফার্স্ট নিউজ এজেন্সি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হয়েছে, কুয়েতের আমিরের মৃত্যুতে সেদেশের সব চ্যানেল তাদের নির্ধারিত সকল অনুষ্ঠান বন্ধ করে দিয়ে কেবল কোরআন তেলাওয়াত সম্প্রচার করছে। কুয়েতের পাশাপাশি সৌদি আরব এবং কাতারের সরকারি টিভি চ্যানেলগুলো তাদের নির্ধারিত অনুষ্ঠানমালা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত সম্প্রচার করছে। আহমদ নওয়াফ আহমদ জাবির আসাবা 1937 সালের 25 জুন জন্মগ্রহণ করেন। 2020 সালের 29 সেপ্টেম্বর সাবা আলে আহমদ আল জাবির আসাবার মৃত্যু হলে তিনি কুয়েতের আমির নির্বাচিত হন। নওয়াফ আহমদ জাবির কুয়েতের 16তম আমির এবং স্বাধীনতা পরবর্তীকালের 6ষ্ঠ আমির ছিলেন। কুয়েতের আমিরি আদালত একে বিবৃতিতে জানিয়েছে, তার মৃত্যুর কারণ অসুস্থতা। নওয়াব আহমদ অসুস্থতার কারণে নভেম্বরের শুরু থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। কুয়েতের আমিরি আদালত গতকাল তাঁর শরীরের অবস্থা স্থিতিশীল বলে জানিয়ে দেশের জনগণকে তাঁর জন্য দোয়া করতে বলেছিল। চলতি বছর তিনি চিকিৎসার জন্য বেশ কয়েকবার ইতালি যান। মরহুম আমিরের সৎ ভাই কুয়েতের ক্রাউন প্রিন্স 83 বছর বয়সী মাশাল আল আহমদ আস সাবা নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন। পারস্য উপসাগরের আরবি মিডিয়াগুলো নওয়াব আহমদ সম্পর্কে লিখেছে, গত জানুয়ারিতে জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে তিনি বেশ কয়েকজন বন্দীকে ক্ষমা করার আদেশ জারি করেছিলেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাঁর প্রচেষ্টায় কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনার অবসান ঘটিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজে হামলা করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের বর্বরতার প্রতিবাদে এই হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী। হুতি সমর্থিত সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এমএসসি আলানিয়া এবং এমএসসি পালাটিয়াম 3 নামে দুটি জাহাজে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করা এই দুটি জাহাজকে সতর্ক বার্তা দেওয়ার পরেও তাতে সাড়া না দেওয়ায় জাহাজ দুটিতে হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইয়েমেনের সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, তারা কেবল ইসরায়েল অভিমুখী জাহাজেই হামলা চালাবে। এডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে চলাচলকারী অন্য জাহাজ স্বাধীনভাবে এই রুট ব্যবহার করতে পারবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি মার্কস সহ দুটি কোম্পানি ঘোষণা করেছে, তারা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগর দিয়ে আর কোনো বাণিজ্যিক জাহাজ চালাবে না। ইয়েমেনের সেনাবাহিনীর হুমকির মুখে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। ডেনমার্কের শিপিং কোম্পানি মার্কস এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার লোহিত সাগরের বাবাল মান্দা প্রণালীতে তাদের একটি জাহাজে ড্রোন হামলা হয় এবং শুক্রবারও একই স্থানে একই ধরনের হামলার মুখে পড়ে তাদের আরেকটি জাহাজ। বিবৃতিতে বলা হয়, কাজেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে ওই কোম্পানির জাহাজ চলাচল বন্ধ থাকবে। এদিকে জার্মানির শিপিং কোম্পানি হ্যাপাক লয়েডেরও একটি জাহাজ লোহিত সাগরে হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর হামলার কবলে পড়ে। কোম্পানিটি গতরাতে বলেছে, এটিও লোহিত সাগর দিয়ে আপাতত আর কোনো জাহাজ চালাবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের নামে নির্বাচনের খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি দেশের জনগণকে এই খেলায় অংশ না নেওয়ার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, চলমান আন্দোলনের মাধ্যমে আবারও সেই লক্ষ্য অর্জিত হবে বলে মন্তব্য করেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনের নামে দেশে নির্বাচনের খেলা হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জনগণকে এই খেলায় অংশ না নিতে আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় একথা বলেন।
নির্বাচনের নামে যে খেলা চলছে, ওই খেলার ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। আগামী 7 তারিখে শুধু সেই ফলাফল ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে।
দুপুরে ঢাকার নয়াপল্টনে বিজয় র্যালি করেছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এদিকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জামাত এখন নব্য হানাদার বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। তারা পাক হানাদারদের মতো এখন জ্বালাও পোড়াও করছে, রেল লাইন উপড়ে ফেলছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতীয় সংসদে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতীয় সংসদে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা সহ 3 দফা দাবি জানিয়েছে। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ ওই দাবি জানান। প্রসঙ্গত গত বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় দর্শক আসন থেকে আচমকা ঝাঁপ দেন দুই যুবক। এরপর তারা একের পর এক বেঞ্চ টোপকে স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করেন এবং স্প্রেয়ারের সাহায্যে তাদের জুতোর মধ্যে থাকা হলুদ ধোঁয়া ছড়িয়ে দেন। ওই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিরোধীরা এ ব্যাপারে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হয়েছে। এ প্রসঙ্গে আজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন,
আমাদের স্পষ্ট বক্তব্য 3টে। 1, জেএমপি ঢুকিয়েছে, তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে হবে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে বলেন, মোদীর 10 বছর হচ্ছে, 2014 সালে ক্ষমতায় এসেছেন। উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, তাহলে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হয়। কিন্তু 20 কোটি তো চাকরি হয়ইনি, বরং যেভাবে শিল্পক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে কর্মহীনতা, কর্মচ্যুতি, কর্মসংকোচন নেমে এসেছে, তাতে আরও 10 কোটি বেকার ওনারা বাড়িয়ে দিয়েছেন। ফলে এই 30 কোটি বেকারের অভিশাপ চাপিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার বলে মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আজ দখলদার ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, ইসরায়েলের ইলাত বন্দর এলাকায় বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। তিনি মুসলিম উম্মাহ সহ বিবেকবান ও স্বাধীনচেতা সব মানুষকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান ঘোষণারও আহ্বান জানান। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ যদি ইয়েমেনের উপর হামলা চালায় তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ এবং চরম মূল্য দিতে হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের জাহাজের উপর কয়েক দফা হামলা এবং কয়েকটি জাহাজ আটক করার পর ওই এলাকায় যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইসরায়েল। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা একটি টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা করছে। এরপর হুথি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা থাংসেরি জানিয়েছেন, পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়াইট ডি আইজেনাওয়ার চলে গেছে এবং এরই মধ্যে হরমুজ প্রণালী পার হয়েছে। অ্যাডমিরাল থাংসেরি জানান, আইজেনাওয়ার যখন পারস্য উপসাগর ছেড়ে চলে যায় তখন আইআরজিসির নৌ শাখার সেনারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করে। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরও এলাকায় যাতে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার অজুহাত তুলে পারস্য উপসাগরে আমেরিকা যুদ্ধজাহাজটিকে মোতায়েন করে, কিন্তু বাস্তবতা হচ্ছে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে হুতি সমর্থিত সামরিক বাহিনী। সেই হামলা ঠেকাতে কিছুই করতে পারেনি আইজেনহাওয়ার। ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বিচার বিভাগ ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। প্রাদেশিক বিচার বিভাগের জনসংযোগ দপ্তর আজ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি এই এজেন্টের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই ব্যক্তি তার কিছু সহযোগীর মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ করে তা মোসাদকে সরবরাহ করে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য এই ব্যক্তি মোসাদের একজন কর্মকর্তার কাছে সরাসরি দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর জন্য এসব তথ্য মোসাদকে দেওয়া হয় বলে জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, তবে মৃত্যুদণ্ড দেওয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন। এবার সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে আমন্ত্রণ জানাচ্ছে। গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় ইহুদিবাদীদের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে দিন দিন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
গাজা যুদ্ধ তৃতীয় মাস অতিক্রম করছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল হামাসকে ধ্বংস করা সহ তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জনে সফল হয়নি। ইসরায়েল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার জন্য গাজায় তাদের সর্বাত্মক সামরিক অভিযানের লক্ষ্য ঘোষণা করেছে। ইসরায়েলের শাসক গোষ্ঠী একদিকে মনে করছে, হামাস যোদ্ধারা আলাক্সা তুফান অভিযান পরিচালনা করায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের চলমান আগ্রাসনের ব্যর্থতার দায় ধামাচাপা দেওয়া সম্ভব হবে না যদি তারা হামাসকে ধ্বংস করতে না পারে। অন্যদিকে হামাসকে নিশ্চিহ্ন করে নিজের বিরুদ্ধে ক্রমাগত এবং স্থায়ী হুমকি মুছে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে তেল আবিবের অবৈধ সরকার। গাজার বিরুদ্ধে ইসরায়েলের বর্বরোচিত এবং পাশবিক আগ্রাসন প্রায় 70 দিন পেরিয়ে গেছে। এখন পর্যন্ত তারা হামাসকে নির্মূল করতে কেবল ব্যর্থ হয়নি, বরং যুদ্ধ অব্যাহত থাকায় ইহুদিবাদীদের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। অনেক পশ্চিমা এবং ইউরোপীয় কর্মকর্তারা সম্প্রতি বলেছেন যে হামাস কেবল একটি প্রতিরোধকামী সংগঠনই নয়, এটি একটি আদর্শের নাম, তাই একে নির্মূল করা মোটেও সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল সম্প্রতি বার্সেলোনায় এক সভায় বলেছেন যে হামাস একটি আদর্শ এবং এটি ধ্বংস করা যাবে না। এর আগে আমেরিকান কাউন্সিল অন ফরেন রিলেশনস এর প্রধান রিচার্ড হাস বলেছিলেন যে হামাসকে নির্মূল করা যাবে না কারণ এটি একটি আদর্শ। বাস্তবতা হলো যে গাজা উপত্যকায় উচ্চ জনপ্রিয়তা থাকায় ইহুদিবাদী ইসরায়েল হামাসকে নির্মূল করতে সক্ষম হবে না। যেকোনো আন্দোলনের প্রতি জনগণের কি পরিমাণ সমর্থন রয়েছে সেটা সেই আন্দোলনের পরিধি এবং এর আকার থেকে বুঝে যায়। একদিকে হামাস এমন একটি বৃহৎ সংগঠন যার সমর্থনের ডালপালা পুরো ফিলিস্তিন জুড়ে রয়েছে, কারণ গত 2 মাসে প্রায় 4,000 পশ্চিম তীরের ফিলিস্তিনি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হাতে বন্দী হয়েছেন এবং এই বন্দীদের অধিকাংশই হামাস আন্দোলনের সদস্য। গাজা উপত্যকায় গত 2 মাসে হামাস ইসলামিক জিহাদ সহ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনের সহায়তায় হানাদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়ে এখনও বীর দর্পে লড়াই চালিয়ে যাচ্ছে। যাই হোক, ইসরায়েলিরা আশা করেছিল যে তারা গাজা উপত্যকার বাসিন্দাদের হত্যা এবং তাদের ঘর বাড়ি ধ্বংস করে দিলে গাজার জনগণ হামাস আন্দোলনকে সমর্থন করা থেকে সরে আসবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং ফিলিস্তিনের পুরো ভূখণ্ডে হামাসের জনপ্রিয়তা আরও বেশি বেড়ে গেছে। ফিলিস্তিনি সমাজ এবং গাজা উপত্যকার একটি অংশ হিসেবে ফিলিস্তিনের মুক্তির জন্য হামাস শত শত এবং হাজার হাজার শহীদদের উৎসর্গ করেছে, আর এই কারণে হামাসকে ধ্বংস করা যাবে না এবং যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার অপরাধ যজ্ঞের মাত্রা কেবল বাড়িয়ে তুলতে পারবে। হামাসকে নিশ্চিহ্ন করার আশা তাদের কোনোদিনই পূরণ হবে না।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 53তম বিজয় দিবস। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
16ই ডিসেম্বর বাঙালি জাতির এক অনন্য গৌরবের দিন। 53তম বিজয় দিবসে গভীর কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে 30 লাখ শহীদ অগণিত মুক্তিযোদ্ধা ও 2 লাখ মা বোনকে, যাদের অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ইতিহাসে রচিত হয় বীর বাঙালির এক গৌরবময় বিজয় গাথা। বাঙালির এ বিজয়ের আনন্দের সঙ্গে রয়েছে অশ্রু বেদনার এক সংমিশ্রণ। তবু এসেছে স্বস্তি, এসেছে মুক্তি, যে মুক্তির জন্য আমাদের পূর্বসূরীরা যুগ যুগ ধরে সংগ্রাম করেছেন। বাংলাদেশ বর্তমানে বিশ্ব মানচিত্রে মাথা তুলে দাঁড়ানো একটি দেশের নাম। জনসংখ্যার ঘনত্ব, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারী মোকাবিলা করে 17 কোটি জনসংখ্যার দেশ আজ মধ্যমায়ের দেশের কাতারে। বাংলাদেশ বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল। ইতোমধ্যে অনেক মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে জনগণ এর সুফল ভোগ করছেন। আরও অনেক মেগা প্রকল্পের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে, কিন্তু এর পরেও বহুমুখী সংকটের অগ্নিশিখা বুকে নিয়ে চলছে নানা শ্রেণী পেশার যুবা বৃদ্ধাদের পথচলা।
একটা জিওগ্রাফিক্যাল রিজিওনের ভিতরে যে মানুষ আবদ্ধ থাকে, হচ্ছে আলাদা একটা দেশ গঠন করবে, এই কনসেপ্টটা আমি বিশ্বাস করি না।
প্রত্যাশা প্রাপ্তির ক্ষীরখাতায় তাদের এখনো আশার প্রদীপ নিভে যায়নি। তারা দেখতে চায় অগ্রগতির বাস্তবিক আরো সফলতা।
উন্নয়ন হচ্ছে, মেগা প্রজেক্ট হচ্ছে, কিন্তু কিছু বিষয়ে আমার মনে হয় ডেভেলপ হলে ভালো হয়। যেমন আমাদের ইনফ্লেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে, আমাদের পারচেজিং পাওয়ার যা তার থেকে ইনফ্লেশন বেশি, তো যার কারণে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে।
বিজয় দিবসের তাৎপর্য ও প্রাপ্তি নিয়ে আগামী প্রজন্ম সুখী ও সমৃদ্ধ এক উন্নত বাংলাদেশে বসবাস করবে, রক্তের ঋণ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শোধ করতে হবে। আগামীতে স্বাধীনতাকে আরও অর্থবহ এবং এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে দল মত নির্বিশেষে সবাইকে সর্বোচ্চ সততা, আন্তরিকতা, নিষ্ঠা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে, এমনটাই আশা অগ্রজদের। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়, চূর্ণ বিচূর্ণ হয় অহংকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে তারাই সবচেয়ে বুদ্ধিমান।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা।
জান্নাতে নারীকুল নেত্রী নবীনন্দিনীর শোকাবহ শাহাদা।
শ্রোতা ভাই বোনেরা, জমাদুসানি মাসের 3 তারিখ মানব ইতিহাসের সবচেয়ে শোকাবহ দিনগুলোর অন্যতম। এই দিনে শাহাদাত বরণ করেছিলেন সর্বকালের সেরা নারী নবীনন্দিনী হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা। এ উপলক্ষে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শুরু করছি জান্নাতি নারীকুল নেত্রী নবীনন্দিনীর শোকাবহ শাহাদাত শীর্ষক বিশেষ আলোচনা। এই আলোচনায় পরিবেশন করছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ। তিলাওয়াত হচ্ছে অবিরত সুরাই নূর, কদর, কাউসার ও তাহা এই সুরাসমূহ। আশিকদের নুরানি জিক্র হজরত ফাতিমা জাহরার তাসবিসমূহ, আল্লাহু আকবার এত সব মহিমা, আল্লাহু আকবার এত সব মাহাত্ম গরিমা, রয়েছে হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই তাসবিসমূহে। আল্লাহু আকবার, রাসুল ও আলীর পথে দৃঢ় পর্বতের মতো দাঁড়িয়েছিলেন নুরান্বিত ফাতিমা। ছন্দ ও ঝংকারের সৃষ্টি লগ্ন থেকেই আছে সুবহানাল্লাহ, আপনার উপর মহান আল্লাহর দরুদ হে নুরানি ফাতিমা।
নবীনন্দিনী হজরত ফাতিমা জাহরা কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী ছিলেন না, বলা হয় মহান আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমিরুল মোমেনিন হজরত আলী আলাইহিসাল্লাম, আর তারপরই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন হজরত ফাতিমা। এমন কোনো নারীর কথা কি কল্পনা করা যায় যিনি তার 2 শিশু সন্তানসহ 3 দিন ধরে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও স্বামীকে খাবার সংগ্রহের কথা বলছেন না, ইসলামের জন্য তার গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ বিঘ্নিত হবে বলে? অথবা এমন কোনো নারীর কথা কি ভাবা যায় যিনি নিজের বিয়ের জন্য তৈরি করা নতুন পোশাক একজন সাহায্য প্রার্থীকে দান করে দিয়ে পুরনো জামা পরেই নববধূ হন? অথবা এমন নারীর কথা কি চিন্তা করা যায় যিনি পরপর 3 দিন শুধু পানি পান করে রোজা রাখা সত্ত্বেও ইফতারের সময় ক্ষুধার্ত সাহায্য প্রার্থীকে খাদ্য দেওয়ার জন্য সেই 3 দিন কেবল পানি দিয়েই ইফতার করেন? অথবা একজন দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিতে কেউ কি তার জামা বন্ধক রেখে খাদ্য সংগ্রহ করবেন এমন অবস্থায় যখন সেই ঘরে তিনি ও তার স্বামী ও 2 শিশু সন্তান 3 দিন ধরে অভুক্ত হওয়া সত্ত্বেও সেই খাদ্য থেকে বিন্দু পরিমাণ খাদ্য পরিবার ও নিজের জন্য রাখবেন না?
বিশ্বনবীর পুত্র সন্তানরা শৈশবেই ইন্তিকাল করায় মক্কার কাফিররা যখন মহানবীকে আবতার বা নির্বংশ বলে বিদ্রুপ করত, তখন মহান আল্লাহ তাঁকে দান করেন হজরত ফাতিমা জাহরা। পবিত্র কোরআনে তাঁকে উল্লেখ করা হয়েছে কাউসার হিসেবে, যার অর্থ মহত্ত্ব আর নিয়ামতের চিরপ্রবহমান ঝর্ণা। আল্লামা ফখরুদ্দিন রাজি তাঁর তাফসির গ্রন্থে বলেছেন, হজরত ফাতিমার শানে এই সুরা নাজিল হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হজরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে। অন্যদিকে বনু উমাইয়া ধ্বংস হয়ে গেছে, অথচ রাসুলের বংশধারা হজরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। তাঁরই বংশধর ইমাম মাহদি আলাইহিসসালাম সারা বিশ্বে আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নারীর সন্তানকে যুক্ত করা হয় বাবার সাথে, শুধু ফাতিমা ছাড়া। ফাতিমার সন্তানদের আমার সাথে সম্পর্কিত করা হয়েছে। আর সেজন্যই আমরা ইতিহাসে দেখতে পাই যে হযরত ফাতিমার সন্তানদের মানুষ ইয়াবনা রাসুলিল্লাহ অর্থাৎ হে রাসুলের সন্তান বলে সম্বোধন করত। মহান আল্লাহর নির্দেশে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কন্যা সন্তানের নাম রাখেন ফাতিমা। ফাত শব্দের অর্থ রক্ষা করা। এ সম্পর্কে মহানবী বলেন, তার নামকরণ করা হয়েছে ফাতিমা, কারণ আল্লাহ তাকে ও তার অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন। হযরত ফাতিমা ছিলেন নারী ও পুরুষ তথা গোটা মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহর প্রতি সন্তুষ্টিসহ পরিপূর্ণ মানবীয় আদর্শ। স্নেহময়ী জননীর মতো বিশ্বনবীর সেবা যত্ন করা এবং বিপদের সময় তার সহায়তায় এগিয়ে আসার জন্য মহীয়সী নারী ফাতিমার অন্য একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সর্বযুগের নারীর মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। আল্লাহর দরবারে তার বিশেষ মর্যাদার কারণেই ফাতিমাকে দেখলে দাঁড়িয়ে তাকে সালাম দিতেন স্বয়ং মহানবী।
রাসূলে খোদা বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যা কিছু তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে, এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে, আর যা কিছু ফাতিমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয়। হযরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী উল্লেখ করেছেন। অনেকেই মনে করেন প্রিয় কন্যা ফাতিমাকে নিজের দেহের অংশ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়েছেন যে পিতার রিসালাতের অন্যতম কাণ্ডারি ছিলেন ফাতিমা। এই মহীয়সী নারীর অনন্য ত্যাগ, তিতিক্ষা ও সেবা না থাকলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। হযরত ফাতিমাকে কেউ কেউ কষ্ট দেবেন এটা জানতেন বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাগানোর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ, যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে, এবং ফাতিমা কোনো ব্যাপারে ক্রুদ্ধ হলে আল্লাহও ক্রুদ্ধ হন, এবং ফাতিমার আনন্দে আল্লাহও আনন্দিত হন।
হযরত ফাতিমা যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তার জ্যোতি আকাশের ফেরেশতাদের দিকসহ নানা দিকে ছড়িয়ে পড়ত, আর এ কারণে তাকে জাহারা উপাধি দেয়া হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের পর তাকে সান্ত্বনা দিতে আসতেন ওহির ফেরেশতা। ওহির ফেরেশতা তাকে ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছু জানান, আর তার থেকে সেসব বিষয় লিখে রাখেন হযরত আলী আলাইহিসাল্লাম। আর এজন্যই ফাতিমাকে বলা হয় মুহাদ্দিসা। হযরত ফাতিমা খুবই অসাধারণ জীবনযাপন করতেন। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। মশক দিয়ে পানি তুলতে তুলতে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তার হাতে ফোসকা পড়ে যেত, আর সেই আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলো মদিনার দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমার কাপড়ের পোশাকে থাকত তালি। পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন। হযরত ফাতিমা সারা রাত জেগে নামাজ পড়তেন, মহান আল্লাহর জিকির করতেন এবং রাসূলুল্লাহর উম্মতের জন্য দোয়া করতেন। তিনি এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। সংসারের কাজ করার সময়ও তার মুখে আল্লাহর জিকির থাকত।
রাসুলের স্ত্রী হযরত উম্মে সালামা বলেন, রাসুলের ওফাতের পর ফাতিমাকে দেখতে যাই এবং তার অবস্থা জানতে চাই। তিনি জবাব দিলেন, অত্যন্ত দুঃখ কষ্টের দিন অতিবাহিত হচ্ছে। এরকম কষ্টের মধ্য দিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন পরই হযরত ফাতিমা এই পৃথিবী থেকে বিদায় নেন। রাসুলে খোদা ওফাতের আগে হযরত ফাতিমার কানে কানে বলে গিয়েছিলেন যে তিনি তাঁর সাথে প্রথম মিলিত হবেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাঁর প্রিয় রাসুলকে এও জানিয়েছিলেন যে কিভাবে হযরত ফাতিমা তাঁর সাথে এত তাড়াতাড়ি মিলিত হবেন, আর সেজন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বারবার তাঁর উম্মতকে সতর্ক করছেন যে তারা যেন হজরত ফাতিমাকে কষ্ট না দেয়, তাঁকে অসন্তুষ্ট না করে।
হযরত ফাতিমা জাহরা পিতার শারীরিক বিদায়ের কারণে যতটা না দুঃখ পেয়েছিলেন তার চেয়েও বেশি ব্যথা পেয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার কারণে। রাসুলে খোদার কাছেই তিনি শুনেছিলেন তার পবিত্র আহলে বাইতের উপর অনেক বিপদ ও মুসিবত তথা ইসলামের উপরেই অনেক দুর্যোগ নেমে আসবে, আর সেই সব বিপদ মোকাবেলার মতো কঠিন ধৈর্যের খোদাই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন সর্বকালের সেরা মহামানবী হজরত ফাতেমা। কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে হজরত ফাতেমাকে আহত করা হয়েছিল প্রভাবশালী মহলের পক্ষ হতে এবং পরবর্তীকালে এই আঘাতজনিত কারণে তিনি শাহাদাত বরণ করেন। অনেকেই মনে করেন শত্রুতার প্রেক্ষাপটে হজরত ফাতেমাকে দাফন করা হয়েছিল মধ্যরাতে গোপনীয়ভাবে অতি গোপন স্থানে, যা আজও গোপন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত গোপন থাকবে। হজরত ফাতিমা জানতেন কখন তার মৃত্যু হবে, আর এজন্য তিনি নিজে গোসল করে নতুন ও পরিষ্কার পোশাক পরে কিবলামুখী হয়েছিলেন।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আলী, তাঁর স্ত্রী ও তাঁদের সন্তানদেরকে মানুষের জন্য হুজ্জাত বা দলিল করেছেন এবং তারা হল জ্ঞানের দরজা। মাসহাফি ফাতিমা নামে খ্যাত গ্রন্থটির সমস্ত তথ্য সন্নিবেশিত হয়েছে জিব্রাইল ফেরেশতার সঙ্গে হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার কথোপকথনের মাধ্যমে, যা লিখে গেছেন হজরত আলী আলাইহিসালাম। এতে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার বর্ণনা ও সব শাসকদের নাম লেখা আছে বলে মনে করা হয়।
ফাতিমার স্বামী আলী আলাইহিসসালামকে খোদ নবী নিজের জ্ঞান নগরীর দরজা বলে অভিহিত করেছিলেন। তার দুই সন্তান ইমাম হাসান ও ইমাম হোসেনকে বেহেশতে যুবকদের নেতা বলেছেন মহানবী। অথচ ফাতিমা বা তার বংশধরদের কেউই এই ঐশী সম্মানকে পার্থিব ভোগের কাজে লাগাননি। হজরত আলীকে মসজিদে তরবারির আঘাতে ও ইমাম হাসান আলাইহিসসালামকে বিষ দিয়ে শহীদ করা হয়েছে, আর ইমাম হোসেনকে কি মর্মস্পর্শী পরিস্থিতিতে কারবালায় আত্মত্যাগ করতে হয়েছে তা সবাই জানে। আত্মত্যাগের বিশালতে ফাতিমা এবং তার বংশধররা এভাবেই ইতিহাসকে অতিক্রম করে গেছেন। এই সবই হল ফাতিমার শিক্ষা, ত্যাগ এবং মহিমার স্রোতধারার ফসল। তাদের সেই আত্মত্যাগের গাথা আজও মানুষকে অন্যায় অত্যাচার জুলুম নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রেরণা যোগায়।
হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার একটি বক্তব্য ও দোয়া তুলে ধরে শেষ করব আজকের এই আলোচনা। তিনি পিতার উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ইমানকে তোমাদের জন্য শির্ক হতে পবিত্র হওয়ার ও নামাজকে অহংকার থেকে পবিত্র হওয়ার এবং আমাদের আনুগত্যকে করেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার মাধ্যম। এছাড়াও মহান আল্লাহ আমাদের নেতৃত্বকে করেছেন অনৈক্যের পথে বাধা। নারীদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে তারা যেন কোনো অচেনা পুরুষকে না দেখে এবং কোনো অচেনা পুরুষও তাদের না দেখে। হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার একটি দুয়ায় তিনি বলেছেন, হে আল্লাহ, আমার নফসের কাছে আমার নফসকেই হীন নীচ করে দিন, আর আপনার শান আমার অন্তরে বড় ও মহান করে দিন। আমাকে আপনার আনুগত্য করা, যা আপনাকে সন্তুষ্ট করে তা আঞ্জাম দেওয়া, এবং যা আপনাকে অসন্তুষ্ট করে তা থেকে বিরত ও দূরে থাকার অনুপ্রেরণা ও উৎসাহ দিন। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, ইয়া আরহামার রাহিমিন।
সবাইকে আবারও শোক ও সমবেদনা জানাচ্ছি আজকের এই গভীর শোকের দিনে।
নবী নন্দিনী খাতুনে জান্নাত
ফাতিমা জননী বিশ্ব দুলালি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী মদিনা বাসিনী পাপতাপনাশিনী মদিনা বাসিনী পাপতাপনাশিনী উম্মত তারিনী আনন্দিনী বিশ্ব দুলালি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী সাহারার বুকে মাগো তুমি মেঘমায়া তপ্ত মরুর প্রাণে স্নেহ তরু ছায়া সাহারার বুকে মাগো তুমি মেঘমায়া তপ্ত মরুর প্রাণে স্নেহ তরু ছায়া মুক্তি লোভিল মাগো তব শুভ পরশে বিশ্বের যত নারী বন্দিনী বিশ্ব দুলালি নবী নন্দিনী খাতুনে জান্নাত
হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা শুনছিলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আজ 16 ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আওয়ামী লীগের সঙ্গে জাপার আসন সমঝোতা পুরোপুরি হয়নি, আজও বৈঠক প্রথম আলো। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে 3 বাংলাদেশি আহত, ডেইলি স্টার বাংলা। নির্বাচন না করতে জিএম কাদেরকে হুমকি, থানায় জিডি ইত্তেফাক। ক্রমাগত চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশের অর্থনীতি, আইএমএফ, মানব জমিন। আন্দোলনে নতুন মেরুকরণের ইঙ্গিত, যুগান্তর, কলকাতার শিরোনাম। ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি ভেঙে দিল পড়শি দেশ চীন, আনন্দবাজার পত্রিকা। সংসদে গ্যাস হামলার জন্য দায়ী বেকারত্ব, মোদীর নীতিকে কাঠ গড়ায় তুললেন রাহুল, সংবাদ প্রতিদিন। দুর্নীতি আড়াল করতে বিদ্বেষ ও বিভাজনের চাষ, বললেন।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। আজ বাংলাদেশের মহান বিজয় দিবস, এগিয়ে যাওয়ার প্রত্যাশা বাঙালির ঘরে ঘরে, এই শিরোনামের খবর করেছে দৈনিক যুগান্তর। দৈনিকটি লিখেছে, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন। স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল আর শ্রদ্ধার ফুলের কথা লিখেছে প্রথম আলো। এদিকে বিজয় দিবসে রাজধানীতে র্যালি করেছে বিএনপি বলে প্রায় সব দৈনিকে খবর ছাপা হয়েছে। তথ্যমন্ত্রী বলেছেন, নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিএনপি। এ দুটো খবর ডেইলি স্টার বাংলায় পরিবেশিত হয়েছে। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকার একটি খবর এরকম, বিজয় দিবসে ভারত পাক যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মোদী। 1971 সালের আজকের দিনেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান। এদিন প্রধানমন্ত্রী স্মরণ করলেন 16 ডিসেম্বরের গৌরবময় ইতিহাসের কথা।
রিজার্ভে যোগ হল $109 কোটি। অর্থনীতির এ শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, রিজার্ভে যোগ হল IMF ও ADB-র ঋণের $109 কোটি। শুক্রবার রাতে ঋণ সহায়তার এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হয়। এছাড়াও বিশ্বব্যাংক সহ অন্যান্য ঋণের আরও অর্থ যুক্ত হওয়ার কথা রয়েছে। আর্থিক সংকটের সময় এটা বাংলাদেশের জন্য স্বস্তির খবর। বৃহস্পতিবার দেশের রিজার্ভ ছিল $24.62 বিলিয়ন। IMF এর ঋণ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $25.71 বিলিয়ন। তবে IMF এর শর্ত অনুযায়ী BPM-6 অনুযায়ী হিসাব করা হলে রিজার্ভ দাঁড়াবে $20.25 বিলিয়ন। তবে যুগান্তরের গতকালের একটি খবরের শিরোনাম এভাবে করা হয়েছিল, দেশের মোট বৈদেশিক ঋণের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের অনুপাত সর্বনিম্নে এসে নেমেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আর মানব জমিনের খবর, ক্রমাগত চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশের অর্থনীতি, বলেছে IMF। দৈনিকটির অপর একটি খবরের শিরোনাম, টাকার সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংকের লেনদেন সেবা বন্ধের ঝুঁকিতে পড়েছে।
প্রথম আলোতে পরিবেশিত অর্থনীতির একটি প্রতিবেদন তুলে ধরছি। শিরোনাম এরকম, তিন সূচকে ধনী দেশের অন্যরকম তালিকা, বাংলাদেশের অবস্থা কি? এই প্রতিবেদনে বলা হয়েছে, বাজারের বর্তমান বিনিময় মূল্যে 2023 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু GDP $2,690। এরপর PPP বা পারচেসিং পাওয়ার প্যারিটি বা স্থানীয় বাজার মূল্যের নিরিখে দেশের মানুষের মাথাপিছু আয় $7,400। কিন্তু সেই উপার্জন করার জন্য যে পরিমাণ সময় মানুষকে কাজ করতে হয়েছে তার নিরিখে মানুষের মাথাপিছু আয় দাঁড়ায় $5,630। দ্য ইকোনমিস্ট সম্প্রতি বিশ্বের ধনী দেশের তালিকা তৈরি করেছে। তিনটি সূচকের ভিত্তিতে এই তালিকা করেছে তারা। সাময়িকীটি মনে করছে, এর মধ্য দিয়ে একটি দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। এই সূচকে দেখা যায়, প্রথম সূচক ছাড়া বাকি দুই সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত। পাকিস্তানের মাথাপিছু GDP $1,600 হলেও অন্যান্য দুই সূচকে তাদের অবস্থান বেশি পেছনে নেই। দ্য ইকোনমিস্ট 20টি দেশের তালিকা তৈরি করেছে, সেই তালিকায় বাংলাদেশ নেই। সে কারণে বাংলাদেশের অবস্থান ঠিক কি তা বোঝা যাচ্ছে না।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সংসদে গ্যাস হামলার জন্য দায়ী বেকারত্ব, মোদীর নীতিকে কাঠ গড়ায় তুললেন রাহুল। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সংসদের নিরাপত্তা বিচ্যুতির জন্য ঘুরিয়ে মোদীর নীতিকেই কাঠ গড়ায় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, সংসদের যে নিরাপত্তার বিচ্যুতি হয়েছে সেটার জন্য দায়ী বেকারত্ব, আর এই বেকার সমস্যা তৈরিই হয়েছে মোদীর ভ্রান্ত নীতির জন্যে। এ সম্পর্কে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সংসদে গ্যাস হামলা, জুলাইয়ের রেইকি দীর্ঘ পরিকল্পনা, প্ল্যান বিও তৈরি ছিল হামলাকারীদের, তদন্তে ক্রমশ চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর দৈনিক আজকাল রাজনীতির খবরে লিখেছে, সংসদে অচল অবস্থা, গান্ধী মূর্তিতে বিক্ষোভ ইন্ডিয়ার। আরও বলা হয়েছে, বৃহস্পতিবারের পর শুক্রবারও ভণ্ডুল হয়ে গেল সংসদের দুই কক্ষের সভা। লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রতিবাদে লোকসভা এবং রাজ্যসভায় পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ করতে থাকেন ইন্ডিয়া শিবিরের সাংসদরা।
দুর্নীতি আড়াল করতেই বিদ্বেষ, বিভাজনের চাষ। গণশক্তি পত্রিকার এই খবরে লেখা হয়েছে, জাতীয় সুরক্ষার নামে ঘৃণার চাষ করে বিজেপি দেশবাসীর কাউকেই সুরক্ষা দিতে পারবে না। বিজেপি এবং তৃণমূল যেভাবে ধর্ম, জাতি, ভাষার নামে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে, তার বিপদ সম্পর্কে সচেতন করতে সেলিম বলেছেন, ওদের লুটের রাজনীতিতে মানুষের জীবন জীবিকা বিপন্ন, সেগুলি আড়াল করতে জাতীয় সুরক্ষার নাম করে দেশবাসীর এক অংশকে আরেক অংশের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে। আর আনন্দবাজার পত্রিকার শিরোনাম এরকম, মঙ্গলবার থেকেই 10 দিনের বিপাসনায় কেজরিওয়াল, ইন্ডিয়া বৈঠক কি এড়িয়ে যেতে চলেছেন আপ প্রধান, খোলাসা করা হয়নি তিনি ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবেন কিনা।
ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি ভেঙে দিল পড়শি দেশ চীন, এ শিরোনামের খবরে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ভারতের পড়শি দেশে চীনপন্থী শাসক ক্ষমতায় আসার পর থেকেই নয়াদিল্লির অস্বস্তি বেড়েছে। একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত তিনি নিয়ে চলেছেন, তবে সরাসরি সংঘাতের পথে হাঁটছেন না। সময়টা ভালো যাচ্ছে না ভারতের। এই মুহূর্তে ভূ রাজনীতিগত দিক থেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে নয়াদিল্লিকে চাপে রেখেছে চীন। তার মধ্যে অন্যতম হল দক্ষিণের দ্বীপ রাষ্ট্রের সমস্যা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা শুনছিলেন শ্রোতা বন্ধুরা। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি, এরপর কয়েকটি নতুন খবরও জানিয়ে দেব। গাজায় হামাস যোদ্ধা ভেবে নিজেদের তিন বন্দীকে হত্যা করল ইসরায়েল। প্রতিবাদে তেল আভিভে ব্যাপক বিক্ষোভ, অবিলম্বে বন্দীদের মুক্ত করার দাবি। ইসরায়েল অভিমুখে আরও দুই জাহাজে হামলা করল ইয়েমেন। লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে বাধ্য হল বিশ্বের দুই বৃহৎ কোম্পানি। বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের নামে নির্বাচনের খেলা হচ্ছে বলে মন্তব্য বিএনপির, জনগণকে এই খেলায় অংশ না নেওয়ার আহ্বান। ভারতীয় সংসদে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করল পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এবার নতুন খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসন দ্রুত বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যৌথভাবে আহ্বান জানিয়েছে ইরান, চীন এবং সৌদি আরব। এর পাশাপাশি গাজাবাসীর জন্য যাতে টেকসইভাবে ত্রাণ সরবরাহ করা যায় তার ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছে এই তিন দেশ। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হামলায় কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। চার সন্তানের জনক ফটো সাংবাদিক সামের আবু দাক্কার নিহত হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় চলছে। সবাই ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.